السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتهان المبطلين وتأويل الجاهلين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. حضرات علماء کرام، طلباء عزام، আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশেক মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় আমাদেরকে অনেক হাফেজ আলেম মৌলানা মুফতি উপহার দিচ্ছেন। এই মাদ্রাসার ওসিলায় পুরা এলাকার ভিতরে দিনের দাওয়াত ও তালিমের কাজ ছড়াই পড়ছে। যত শিরিক বেদাত ছিল সব উৎখাত হয়ে গেছে। এগুলো তো ক্যান্টনমেন্ট, ইসলামের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট কোন এলাকায় যদি কায়েম হয় তো সেই এলাকায় চোর ডাকাত থাকতে পারে না। চোর ধরার জন্য কিন্তু ক্যান্টনমেন্ট না, চোর ধরার জন্য তো থানা। ক্যান্টনমেন্ট হল দেশ রক্ষা করার জন্য। এই কমি মাদ্রাসাগুলো, দেওবন্দি মাদ্রাসাগুলো, যেটা নবীদের মদিনার যে মাদ্রাসা মাদ্রাসাতুল সুফফা, সেই মাদ্রাসার ব্রাঞ্চ দিন রক্ষা করতে হলে, নিজেরা মুসলমান থাকতে হলে, টুপি দাঁড়িয়ে নামাজ নিয়ে বাঁচতে হলে এই মাদ্রাসা যে এলাকায় নেই সেখানে কায়েম করতে হবে। যেখানে আছে ওটায় পানি ঢালতে হবে। পানি ঢালা মানে কি? ছেলে দিতে হবে, নাতি নাটকুট দিতে হবে, আর্থিক সহায়তা করতে হবে, সমর্থন করতে হবে। ওটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই কওমি মাদ্রাসার নিয়ামত তুমি আমাদেরকে দান করেছ, এটা যেন কেয়ামত পর্যন্ত টিকে থাকে এবং এর যা কিছু জরুরত আছে আল্লাহ তুমি খাজানায় গায়েব থেকে পুরা করে দাও, যেখানে নেই সেখানে কায়েম করতে হবে, যেখানে আছে সেখানে রক্ষা করতে হবে। এই মাদ্রাসা থাকলে আমাদের মুসলমানিত্ব আছে, এই মাদ্রাসা নেই আমরা সব বকলম হয়ে যাব, কালেমাও পড়তে পারবো না। আমাদের ছেলে পেলে কোনটা হিন্দু হবে, কোনটা খ্রিস্টান হবে, কোনটা নাস্তিক হবে, এই কয়েক বছরের মধ্যে। আল্লাহ না করো যদি এই মাদ্রাসাগুলো না থাকে, তো সর্বোচ্চ 50 বছরের মধ্যে দেখবেন আমাদের ছেলে পেলে সব নাস্তিক মুরতাদ কাফের হয়ে গেছে। এখনো যে তারা নামাজ পড়তেছে, বাপ মার কথা মতো চলতেছে, তার কারণ এই কমই মাদ্রাসা এবং কমই উলামা কেরাম, এদের মেহনত, এদের মেহনতের কারণে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আল্লাহ এইভাবে ঠিকঠাক রেখে আমাদেরকে ইজ্জতের সাথে চলার তৌফিক দান করেন। এটাকে জাতীয় মাদ্রাসা বলা হয়, কওমি মানে কি জাতীয়, জাতীয় মাদ্রাসা বলা হয় কারণ এটা জাতির উদ্যোগে কায়েম হয়। কোন সরকার এই মাদ্রাসা কায়েম করবে না, কোন সরকার এই মাদ্রাসায় কায়েম করবে না বা এখানে একটা টাকাও দিবে না, এটা জনগণ তাদের নিজের উদ্যোগে নিজেরা দিন শিক্ষা করার জন্য, নিজেদের ছেলেপেলেকে হাফেজ আলেম বানানোর জন্য নিজের উদ্যোগে এই মাদ্রাসা কায়েম করে, এই মাদ্রাসা পরিচালনা করে, এই মাদ্রাসায় আসা যাওয়া করে, এই মাদ্রাসার থেকে ফতোয়া ভাড়ায় নেয়, ঠিক না বেটি? এবং এই মাদ্রাসাগুলো, এটা হল হেডকোয়ার্টার, এটা হল পাওয়ার হাউস। পাওয়ার হাউসে যদি বিদ্যুৎ তৈরি হয় এসব লাইট জ্বলবে, জ্বলবে না? ফ্যান চলবে, রাইস মিল চলবে, এসি চলবে, সব চলবে, চলবে কিনা? কোন কারণে পাওয়ার হাউস যদি ফেল করে, পাওয়ার হাউসের মেশিন যদি নষ্ট হয়ে যায়, তারপরে সুইচ যত টিপাটিপি করেন কোন বাতি জ্বলবে, পাখা চলবে, কোনটাই চলবে না, পাওয়ার হাউস ফেল হয়ে গেছে। ঠিক এই মাদ্রাসাগুলো যদি কায়েম থাকে, তাহলে আপনি মসজিদের মধ্যে খাঁটি ইমাম পাবেন, আল্লাহওয়ালা ইমাম পাবেন, যে শুধু নামাজ পড়াবে না, আপনাকে নামাজ শিখাবে, আপনাকে আল্লাহর সাথে জুড়ে দিবে, পুরো মহল্লায় দাওয়াত দিবে। তো মাদ্রাসা বসিলে মসজিদ আবার থাকলো, মসজিদ চালু থাকলো, আপনি তবলিগ করবেন। তো দিন যদি বুঝতে হয় আপনার, তো ওলামায়ে কেরামের সাথে সময় লাগাইতে হবে, তাহলে কমপ্লিট ইসলামের নকশা আপনার মাথায় আসবে, পুরা ইসলাম কি জিনিস আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে কমপ্লিট ইসলাম কি, ইসলামের মৌলিক শিক্ষা কি। ওইখানে যে আলেম না থাকে, আপনি আলেমের সাথে সময় না লাগান, খালি ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগান, তাহলে আপনি ইসলামের পরিপূর্ণ নকশা আপনি বুঝতে পারবেন না। ওই ছয় অন্ধ হাতি দেখতে গেছিল, ওরা যেরকম দেখছিল, আপনি ইসলাম ওইরকম বুঝবেন। ছয় অন্ধ হাতি দেখতে গেছিল না, তোদের জিজ্ঞেস করার হাতি কিরকম? এক অন্ধ বলল যে খাম্বার মতো, ও হাতির পায়ের মধ্যে হাত বুলাইছিল, ও বলল হাতি কিসের মতো? খাম্বার মতো। আর এক অন্ধকে জিজ্ঞেস করলো হাতি কিরকম? বললো হাতি হলো ওই যে মহিলারা যে চাউল ঝাড়ে না কুলায় কুলায় করে, এই কুলার মতো হাতির কানের মধ্যে হাত বুলাইছে। এই ছয়জনে ছয় রকম ব্যাখ্যা দিছে, একটাও হাতি হয় নাই, একটাও কি হয় নাই। আর একজন বললো হাতি হলো ছাদের মতো, যদি পেটের মধ্যে হাত বুলাইছে তো মনে হয়েছে ছাদ। ওলামায়ে কেরামের সাথে সময় লাগাইলে মূল ইসলাম কি, পাঁচটা বিষয় হল মৌলিক ইসলাম। পাঁচটা বিষয় কয়টা? ইমান, আকীদা বিশ্বাস, শিরক মুক্ত করা, নামাজ, রোজা, হজ, যাকাত, আজান, ইকামত, বিবাহ শাদী, কাফন দাফন, এগুলোকে ইবাদত বলে, এগুলো সুন্নত তরিকায় করা। তিন নম্বর, আয় রোজগার হালাল রাখা। চার নম্বর, বাপ মা, বিবি বাচ্চা, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, এদের হক আদায় করা, একে হকুল ইবাদত বলে। পাঁচ নম্বর, জন্মগতভাবে আমাদের অন্তরে দশটা রোগ আছে। কয়টা? লোভ, রাগ, হিংসা, অহংকার, রিয়াকারী, এরকম দশটা রোগ আছে। হক্কানি পীর মাসায়েকদের সাথে ওঠা বসা করলে এই রোগগুলো দূর হয়, আর কোন ব্যবস্থা নেই। অনেকে মনে করে পীর মাসায়েকদের কাজ হল ঝাড়ফুঁক করা, তাবিজ দেওয়া। খোদার কসম, পীর মাসায়েকদের কাজ না। ঝাড়ফুঁক করা, তাবিজ দেওয়া, পীর মাসায়েকের কাজ না। তাদের কাজ হল আপনার অন্তর থেকে দশটা রোগ দূর করে দেওয়া। একে বলে আত্মশুদ্ধি। ওলামায়ে কেরামের সাথে সময় লাগাইলে, তাদের সোহবতে আসলে এই পাঁচটা বিষয় আমি শিরোনাম বললাম, এর ব্যাখ্যা সহ বুঝতে পারবেন, ব্যাখ্যা জানতে হবে, তখন পূর্ণাঙ্গ দিন হবে। এই পাঁচটা বিষয় আল্লাহ কোরআনে বায়ন করছেন, দ্বিতীয় পারা সূরা বাকারা 177 নম্বর আয়াতে, 177 নম্বর আয়াত। তো বলতেছিলাম মাদ্রাসা থাকলে এই তবলিগ ঠিক থাকবে, ওলামায়ে কেরামের সাথে সময় লাগাইতে পারবে। মাদ্রাসা থাকলে হক্কানি পীর পাইবেন, খানকার মধ্যে কি পাইবেন? হক্কানি পীর, আল্লাহওয়ালা পীর পাইবেন। মাদ্রাসা না থাকে সব দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। বাগি মানে হল ফোড়া, এটা ইমানের উপরে বিষ ফোড়া হয়, সে ইমান নষ্ট করে দেয়। এই সব বাগি দিয়ে ভরে যাবে, একটা হক্কানি পীর পাবেন না। সব বাগি, সব বাগি। আর কত যে রশি বেরোবে, আট রশি, নয় রশি, দশ রশি, এইসব রশি বেরোবে, সব ভণ্ড শয়তান, এগুলো বের হবে। কিন্তু মাদ্রাসা থাকলে এখান থেকে হক্কানি পীর পয়দা হবে। এই মাদ্রাসা থেকে সার কথা, দিনের যত লাইনে কাজ হচ্ছে, যত লাইনে, ওই কাজ চালু রাখার জন্য যে লোক দরকার, ওই লোক কই থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। কোন কলেজ ভার্সিটি থেকে তৈরি হয় না, কোন আলিয়া মাদ্রাসা থেকে তৈরি হয় না। আলিয়া মাদ্রাসা তো কলকাতায় ইংরেজরা কায়েম করছিল, ওই কলকাতাটা পরে ঢাকা বক্সি বাজার চলে আসছে। তো ইংরেজরা যে মাদ্রাসা কায়েম করছিল, এটা দিয়ে ইসলাম কায়েম হবে? ইংরেজরা ইসলাম কায়েম করে দিবে আপনি আশা করেন? হ্যাঁ, বলদের থেকে দুধ পাওয়া যায়, বলদের কিন্তু ছোট ছোট দুধ আছে, আপনার চশমা লাগাই দেখতে পারেন, ছোট ছোট দুধ আছে। যদি কেউ ভাণ্ড নিয়ে বালতি নিয়ে এই বলদের দুধ দোয়াইতে যায়, তো বলদের তো সুসুরি লাগবে, সুসুরি লাগলে এমন লাথি মারবে ভাণ্ড শেষ, ওই লোকের দাঁতও শেষ, সব শেষ। তো বলদের থেকে যেরকম দুধ পাওয়া যায় না, এরকম মাদ্রাসা ছাড়া আলিয়া বলেন, স্কুল কলেজ বলেন, কোন জায়গা থেকে ইসলাম পাওয়া যায় না। ইসলামের একমাত্র ত্রাণ কেন্দ্র এই মাদ্রাসা। মাদ্রাসা আছে, আমরা মুসলমান আছি, মাদ্রাসা নেই, আমাদের মুসলমানিত্ব শেষ। নবীজি সতর্ক করে গেছেন, তোমরা নতুন নতুন ফেরকা তৈরি করবা না, নতুন নতুন ফেরকায় যোগদান করবা না। অনেক নতুন ফেরকা হবে, নবীজি বলছেন 73টা ফেরকা হবে, একটা ফেরকা একটা জামাত বেহেশতে যাবে আর 72টা দোজখে যাবে। এই ফেরকাগুলো তৈরি হবে না, তৈরি হইতে থাকবে। বর্তমান জামানায় সবচেয়ে কঠিন ফিতনা, যেটা আমার আগের বক্তাও ইঙ্গিত করে গেছেন, এগুলো সবচেয়ে কঠিন ফিতনা, কঠিন ফেরকা। নবীজি বলতেছে ওলামায়ে কেরাম আমার ওয়ারিস, আমি আল্লাহ থেকে যে দিন আনছিলাম এটা ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত চালু রাখবে। কে বলতেছে? নবীজি। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলমের মধ্যে দেখেন এই হাদিস আছে বুখারী শরীফে, এটা কোন ইবনে মাজার হাদিস না, বুখারী শরীফের হাদিস। নবীজি কাউকে ওয়ারিস বলে নাই, কোন হাজি সাহেব গাজী সাহেব অনেকে প্রশংসা করছেন, কিন্তু কারোর ব্যাপারে এই আস্থা করেন নাই যে অমুক গ্রুপের দ্বারা আমি যে দিন আনছিলাম এই দিন টিকে থাকবে, এই আশা কারোর থেকে করেন নাই, এই আস্থা কারোর উপরে রাখেন নাই, একমাত্র কার উপর রাখছেন? ওলামায়ে কেরামের উপরে আস্থা করছেন। এদের কুরবানির দ্বারা আমি যে দিন আনছিলাম এই দিনটা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। যে কেউ দিন শিখতে হয় এদের কাছে শিখে নিবে। অথচ বর্তমান জামানায় নতুন ফেরকা তৈরি হয়েছে, নতুন ফেরকা আমি বলতেছি না, দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় লেখা আছে নতুন ফেরকা, আমার শব্দ না কিন্তু, এটা কোথায় লেখা আছে? দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় লেখা আছে যে মাওলানা সাদ সাহেবের কাজকর্ম দেখে মনে হইতেছে উনি ইসলামের মধ্যে নতুন একটা ফেরকা, নতুন একটা দল সৃষ্টি করতেছেন। ক্লিয়ার লেখা আছে, ক্লিয়ার লেখা আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ফতোয়া শেষ লাইন এইটা। তারা সমস্যা বুঝতে পারছে, উনি যে ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে তো বোঝা যায় উনি 1400 বছর যে ব্যাখ্যা দিয়ে আসা হয়েছে, হক্কানি ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিতে সেই ব্যাখ্যা উনি দিচ্ছেন না, উনি সম্পূর্ণ নতুন ব্যাখ্যা দিচ্ছেন। ওটা দেখেই তারা বুঝতে পারছে উনি নতুন ফেরকা তৈরি করবে, তা না হলে এই ধরনের কথা বলার কোন অর্থ হয় না। হেদায়াত আল্লাহর হাতে না, 1400 বছর কেউ বলছে? হেদায়াত আল্লাহর হাতে না, এটা কেউ বলছে? কেউ বলে না, এই মৌলানা বলছেন। অথচ কোরআন শরীফের প্রায় 7 আয়াত আছে যেখানে ক্লিয়ার বলা হয়েছে হেদায়াত আল্লাহর হাতে, নবীদের হাতেও না। আমাদের নবী চাষার জন্য চেষ্টা করছিল কলেমা পড়াইতে, চাষা পড়ে না। ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপকে কলেমা পড়াইতে চেষ্টা করছিল, বাপে পড়ে নাই। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে চেষ্টা করছিল কলেমা পড়াইতে, ছেলে পড়ে নাই। লূত আলাইহিস সালাম তার বিবিকে কলেমা পড়াইতে চেষ্টা করছিল, বিবি পড়ে নাই। তো উনি যারা বলতেছে হেদায়ত নবীদের হাতে, তা না হলে নবীদের পাঠাইছে কেন? এই কথা যদি সঠিক হইতো তাহলে আমাদের নবী চাষাকে হেদায়ত দিতে পারলো না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ বাপকে হেদায়ত দিতে পারলো না কেন? নু নবী তার ছেলেকে হেদায়ত দিতে পারলো না কেন? নতুন কথা না, প্রত্যেকটা নতুন কথা বেদা। উনি যা বলতেছেন তাতে দিনের কোন খেদমত থাকে না। উনি বলতেছেন যারা মাদ্রাসা পড়ায় বেতন নেয় এটা হারাম এবং নিকৃষ্ট কাজ, এবং বেশারা তাদের আগে বেসতে যাবে। কি কথা, চার খলিফার যুগে কোরআনের যারা শিক্ষক ছিল তাদেরকে বেতন দেওয়া হয়েছে, চার খলিফার যুগে বুখারী শরীফে হাদিস আছে, খোদ ওনার পরদাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মেওয়াতে অনেকগুলো বক্তব্যে শিক্ষক দিছিলেন, উনি মাসে মাসে তাদেরকে বেতন পাঠাইতেন। তাহলে চার খলিফাতে নিয়ে ওনার দাদা পর্যন্ত সব জামানায় মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়েছে, আর উনি করছে হারাম, ওনার নিকৃষ্ট হারাম, এদের আগে বেশারা বেসতে যাবে। এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, জাল হাদিসের কিতাবে পাওয়া যায়, কিছু হাদিসের কিতাব আছে যেখানে জাল হাদিস জমা করা হয়েছে, হাদিসের নামে জাল হাদিস আছে না অনেক, ওইগুলো বিভিন্ন কিতাবে জমা করা হয়েছে। যেমন মোল্লা আলী কারি আল্লাহ আলিল মাসনুয়া ফিল আহাদিসিল মাওযুআ কিতাব লিখছেন, জাল হাদিস গুলো জমা করছেন, ওই জাল হাদিসের কিতাবে এটা আছে। কিন্তু জাল হাদিস বয়ান করা কি জায়েজ আছে? জাল হাদিস কি রাসূলুল্লাহ বলেছেন? তো কেউ তৈরি করছে, কেউ তৈরি করছে, তা হাদিস না। তো ওনার এই হাদিসটা বলার দরকারটা কি? এই জাল হাদিস বলার দরকারটা কি? দরকার তোমরা ওল্লামা কেরামের প্রতি বিদ্বেষ রাখো, একমাত্র আমাকে শ্রদ্ধা করো, আমার হাতে বায়াত হয়ে যাও। ওল্লামা কেরামের ভক্তি শেষ করানো ওনার উদ্দেশ্য, আর শুধু ওনাকে মানা হোক এটা উনি চাইতেছেন। এটা ঠিক, দুনিয়ার সব মানুষ ওনাকে মানলে উনি সবাইকে পরিচালনা করতে পারবেন, এত মানুষের প্রশ্নের উত্তর দিয়ে পারবেন, ফতোয়া ফরায়েজ দিয়ে পারবেন, একজনে যেন লাখ লাখ ওলামা মিলে পারতেছে না দিনের জরুরত পূরণ করতে, সেটা সবার প্রতি বিদ্বেষ তৈরি করে উনি একাই দিন কায়েম করে ফেলবে, সম্ভব? সম্ভব না। কেন এই জাল হাদিস বয়ান করতেছে না? ওলামাদের আগে বেশারা বেসতে যাবে, নাউজুবিল্লাহ। তারপরে উনি বলতেছেন মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় এইটা একমাত্র দিনই কাজ, আর যত মাদ্রাসা আছে, খানকা আছে, যা কিছু আছে, ওয়াজ মাহফিল আছে, এগুলো সব মন গড়া, একটাও দিনের কাজ না। ঠিক, মাদ্রাসা কোন দিনের কাজ না। তো নবীজি মসজিদে নববীর বারান্দায় মাদ্রাসা তো সুপা কায়েম করছিলেন কেন? মক্কায় থাকা অবস্থায় দারে আরকামে মাদ্রাসা কায়েম করছিলেন কেন? মাদ্রাসা কায়েম করার দিন না হলে নবীজি মক্কাও মাদ্রাসা কায়েম করছিলেন, মদিনাও মাদ্রাসা কায়েম করছিলেন। আর উনি কইতেছেন মসজিদ ভিত্তিক দাওয়াতের কাজটাই একমাত্র দিন, আর সব বানোয়াট মন গড়া বলে নাউজুবিল্লাহ। অপর গলত কথা, মাদ্রাসাকে বেকার করে দিল। আবার আর এক বাইরে বলতেছেন যে লোক চিল্লা দেওয়ার পরে আত্মশুদ্ধির জন্য হক্কানি পীর খোঁজে সে তবলিগ বোঝে নাই, সে তবলিগ বোঝে নাই। উনি বুঝাইতে চাইতে তবলিগ হল কমপ্লিট প্যাকেজ, এখানে দিনের সবকিছু আছে, তো এটা কি ঠিক? তবলিগের মধ্যে দিনের সবকিছু আছে? তবলিগে নাই কারো কোরআন সহি হয়েছে দেখাইতে পারবেন? একটা অনুভূতির সৃষ্টি হয় আমার ভুল আছে, সহি হয় না। তবলিগে দেয় কেউ হাফেজ হয়েছে? তবলিগে দেয় কেউ মৌলানা হয়েছে? তবলিগে দেয় কেউ মুক্তি হয়েছে? তবলিগে দেয় কেউ সাইকোলজিস্ট হয়েছে? তাহলে এটা কমপ্লিট প্যাকেজ কিভাবে হলো? যে তবলিগ করলে আর খানকায় দেয় বা হক্কানি পীরের কাছে যায় আত্মশুদ্ধি করার দরকার নেই? অত মারাত্মক কথা বলতেছে যে চিল্লা দেওয়ার পরে যে পীর খোঁজে সে তবলিগ বোঝে নাই, অথচ ওনার বাপদাদারা সবাই হক্কানি পীরের মুরিদ ছিলেন। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মুফতি রশিদ আহমদ গঙ্গোহের মুরিদ ছিলেন। আল্লাহ যাকে দিয়ে এই পদ্ধতিতে কাজ নিলেন, বর্তমান যে পদ্ধতি, তিনি তো একজনের কাছে মুরিদ ছিলেন। কার কাছে? মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, এবং উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তাহলে মাদ্রাসাও দরকার, পীরও দরকার। উনি দেওবন্দ থেকে ফারেক হয়েছেন আর পীরের দরবারে এক বছর লাগাইছেন, দুটা দরকার না? কিন্তু এই সাত সাহেবের বয়সের দ্বারা মাদ্রাসাও বেকার হয়ে যেতেছে, কারণ মাসে পড়ে যারা বেতন নেয় তারা বেশাদের পরে বেসতে যাবে, তাহলে মাদ্রাসা থাকলো কই? আবার সিল্লা দিয়ে খানকায় যায়, পীরের কাছে যায়, তবলিগ বোঝে নাই, তাহলে খানকা থাকলো কোথায়? থাকলো কিছু? সব বাতিল করে দিল। এগুলো দিনের নামে নতুন কথা না? এই ধরনের নতুন কথা, নতুন ফেরকা থেকে নবীজি সতর্ক করতে বলছেন, সতর্ক থাকতে বলছেন। কুল্লু মুহাদ্দাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা, শরীয়তের মধ্যে প্রত্যেক নতুন জিনিস বিদআত। শরীয়তের মধ্যে প্রত্যেক নতুন জিনিস কি? তুমি যে কথাগুলো বলতেছে সব নতুন জিনিস। উনি ফতোয়া দিচ্ছেন কোরআন শরীফ অর্থ বুঝে পড়া ওয়াজিব, যদি কেউ অর্থ না বুঝে পড়ে তার গুনাহ হবে। এটা কোথায় আছে? কোন হাদিসে এই কথা আছে? হাদিস আছে, মান কারা হাদফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই হাদিসে নবীজি বলতেছেন যে কেউ কোরআনের একটা অক্ষর পড়বে তাকে কমপক্ষে দশটা লিখে দেওয়া হবে। অর্থ বোঝার কথা কোথায়? কোনো কথা তো নেই। এবং সামনে বলতেছে আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম এই গোটাটা মিলে একটা হরফ, আমি এ কথা বলি না। আলিফ একটা ভিন্ন হরফ, লাম একটা ভিন্ন হরফ, মিম একটা ভিন্ন হরফ। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, নবীজি আলিফ লাম মিম দিয়ে সব বোঝানোর উদাহরণ কেন দিলেন? প্রত্যেক অক্ষরের দশ নেকি, এই কথাটা আলিফ লাম মিম দিয়ে কেন বুঝাইলেন? এই কথাটা আলহামদুলিল্লাহ দিয়ে বোঝানো যেত না? যে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, হা একটা অক্ষর, মিম একটা অক্ষর, দাল একটা অক্ষর, আলহামদুলিল্লাহ বোঝানো যেত না? সুবহানাল্লাহ দিয়ে বোঝানো যেত না? যেত না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বোঝানো যেত না? আলিফ লাম মিম দিয়ে কেন বুঝাইলেন? আপনাদের কিছু বুঝে আছে এটা দিয়ে কেন বুঝাইলেন? এটা দিয়ে বোঝানোর কারণ এই, তিনি ওহির দ্বারা জানতে পারছিলেন, ওহির দ্বারা, যে সামনে একটা নতুন ফেরকা তৈরি হবে, তারা বলবে কোরআন না বুঝে পড়লে গুনাহ হয়, অর্থ না বুঝে কোরআন পড়লে গুনাহ হয়, এই ধরনের একটা ফেরকা তৈরি হবে। ওই ফেরকার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নবীজি এমন একটা উদাহরণ পেশ করছেন যেটার তর্জমা অর্থ কেয়ামত পর্যন্ত কেউ বুঝবে না। বুঝছেন এটা দিয়ে কেন উদাহরণ দিচ্ছে? আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাসিন, তাহা, এগুলোর অর্থ আল্লাহ রসুল ছাড়া দুনিয়ার কোন আলেম, কোন মুক্তি, কোন সাইকোল হাদিস কেউ জানে না। তো হুজুর ওইটা দিয়ে উদাহরণ কেন দিলেন যে এর প্রত্যেকটা অক্ষরে সওয়াব হবে, অথচ এটার অর্থ কেয়ামত তক বোঝা যাবে না? এটা তো উদাহরণ দিলেন। ওই ফেতনা বাতিল হয়ে গেল না? ওই ফেতনার জবাব হলো কিনা? যারা এই ফেতনা করে কোরআন না বুঝে পড়লে সব হয় না, এই ফেতনা বাতিল হয়ে গেল না? বুঝছেন নবীজি কেন উদাহরণ দিয়েছে এটা দিয়ে? এখন বুঝে আসছে? তিনি এই ধরনের বহু নতুন কথা বলছেন যেগুলো 1400 বছরের মধ্যে কেউ বলে নাই। মওদুদ সাহেব বলছে, যেমন এই লোক বিভিন্ন নবীদের ভুল ধরছেন, নবীদের জীবনী পড়া যাবে, আলোচনা করা যাবে আমল করার নিয়েতে। নবীদের জীবনী পড়া যাবে, আলোচনা করা যাবে, বয়ান করা যাবে কোন নিয়েতে? আমলের নিয়েতে। কোন নবীর জীবনী পড়া বা আলোচনা করা ভুল ধরার নিয়েতে দেখি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? কোন নবীর কি ভুল আছে? নবীরা বেগুনা, নবীরা নিষ্পাপ। ইমানের কিতাবে লেখা আছে আম্বিয়া কেরাম মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ। নবুয়তের আগে নবুয়তের পরে তাদের কোন গুণা নেই। কিন্তু এই মাওলানা সাহেব তাদের জীবনী বয়ান করে কি জন্য? ভুল ধরার জন্য। উনি ইউসুফ নবীর ভুল ধরছেন, উনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মাখলুকের কাছে সাহায্য চাইছিল, তাই ওনার জেল খাটা দীর্ঘায়িত হয়ে গেছিল। ইউসুফ আলাইহিসসালাম নাকি আল্লাহকে ভুলে গেছিলেন, মাখলুকের কাছে সাহায্য চাইছিলেন, তাই জেল খাটতে হবে 3 বছর হয়ে গেছিল 12 বছর। এটা কি ঠিক না গলত? উনি একজন নবী, উনি আল্লাহকে ভুলতে পারে? উনি মাখলুকের কাছে সাহায্য চাইতে পারে? এই তফসির তো কেউ লেখে নেই, কই পাইল? আয়াত আছে ফানসাহু শাইতানু যিকর রাব্বিহি, কিন্তু সেটা তো ইউসুফ নবী সম্পর্কে না। একটা কয়েদি মুক্তি পাইছিল, ওই কয়েদি সম্পর্কে, ওই কয়েদি ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিতে এসেছিল, তাকে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন তুমি তো রেহাই বাবা, তুমি সুযোগ পাইলে বাচ্চারে একটু বলো। জেলখানা একটা নিষ্পাপ লোক খামাকা পড়ে আছে, একটু বলল। তো উনি এটা পরে ভুলে গেছে। তো ভুলে গেছে কে? কয়েদি। উনি সেটা নিয়ে লাগাইছে কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভুলে গেলেন। এটা কয়েদির কথা, এটা তফসির খোলেন। নবীদের ভুল ধরা তো সহজ না, ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। উনি জাকারিয়া আলাইহিস সালামের ভুল ধরছেন, কি ভুল ধরছে? উনি আল্লাহর সাহায্য না নিয়ে একটা গাছের সাহায্য নিলেন। তো আমাদের নবী সাহায্য নেয় নাই? হিজরতের সময় গাহরের শহরের মধ্যে 3 দিন আত্মগোপন করেছিলেন না? তো জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢোকা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাদের নবীদের 3 দিন পর্যন্ত একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, এটা তো তাহলে ভুল হয়ে যাবে? নাউজুবিল্লাহ, ভুল হবে না? কি করতে আছে বিচারা? নবীদের ভুল বের করতেছে। এইভাবে বিভিন্ন নবীদের ভুল হলে ধরতেন, ধরতে ধরতে এক পর্যায়ে দেয় আমাদের নবীর ভুল ধরছেন। কি ভুল বের করছেন আমাদের নবীর? ভুল বের করছেন যে আমাদের নবীর সুন্নত ছিল বিয়ে করলে খেজুর দিয়ে অলিমা খাওয়ানো। কি দিয়ে? খেজুর দিয়ে। কিন্তু তিনি যখন জয়নাবকে বিয়ে করলেন তখন তিনি রুটি আর গোস্ত দিয়ে অলিমা খাওয়াইলেন, তখন উনি খেজুরের সুন্নত ছেড়ে দিলেন। খেজুর দিয়ে অলিমা খাওয়ানোর সুন্নত তরক করলেন, এই সুন্নত তরক করার পরে উনি বিপদে পড়ে গেলেন। বলেন রুটি গোস্ত দিয়ে অলিমা খাওয়ানো কি সুন্নতের বরখেলাপ? অথচ যে কোনো মিশকাতের ছাত্র বলতে পারবে, দাওয়ালা তো পারবেই, নবীজি উম্মতকে যে অর্ডার করছেন গোস্তের কথাই তো কইছেন, বিয়ে করলে যে অলিমা খাওয়াইতে হবে এই ব্যাপারে নবীজি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন, শব্দটা কি আউলিম আলাও বিশাতিন, তুমি বিয়ে করছো অলিমা খাও, কোনো কিছু না পাও একটা বকরি দিয়েই অলিমা করে দাও। তো উম্মতকে শিখাইছে কি? অলিমা কি শিখাইছে? খেজুর শিখাইছে না বকরি শিখাইছে? বলেন না কেন, কি শিখাইছে? বকরি। তিনি যদি রুটি দিয়ে গোস্ত অলিমা খাওয়ায় তাহলে সেটা সুন্নতের খেলাফ হবে কেন? উম্মতকে শিখাইলেন গোস্ত দিয়ে অলিমা খাওয়াইতে, তিনি যদি গোস্ত দিয়ে খাওয়ায় তো সুন্নতের বার খেলাফ হবে কেন? এই জন্য আমি শুরুতে বলছি নবীদের জীবনী পড়তে হবে অনুসরণ করার জন্য। আপনি অনুসরণ করেন নবীজি জয়নাবের অলিমায় রুটি গোস্ত খাওয়াইছে এটা সুন্নত, এই নিয়েতে অনুসরণ করেন। আপনি ভুল ধরার নিয়েতে নবীদের জীবনী চর্চা করবেন না, তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন। সেই গ্রুপটা বলতেছে ওলামাদের কোনো দরকার নেই, ওলামাদের কোনো দরকার নেই, এরা ফেতনা সৃষ্টি করে, এই কথা তারা বলতেছে। চরম ওলামা বিদ্বেষী, সারাদিন ওলামাদের বদনাম গায়, গীবত করে আর মিথ্যা কথা বলে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এত মিথ্যা কথা কেমনে বলো? তাদের একটা ওয়েবসাইট আছে, এর মধ্যে যা খবর দেয় তার 15.5 আনা খবর মিথ্যা। ওদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নেট, সেখানে তো খবর দেয় এ 15.5 আনা খবর কি মিথ্যা। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এতদিন তবলিক করে এত মিথ্যা কথা কিভাবে বলো? তো জবাব দেয় কি, আপনারা বুঝবেন না, আমরা জেহাদের ময়দানে আছি, আর নবীজি কইছে যারা জেহাদের ময়দানে থাকবে তাদের জন্য মিথ্যা কথা বলা যায়। কোন জেহাদে আছে? বললাম একে নামকে শহীদ করার জেহাদ। বুখারী শরীফে তাদেরকে নবীজি নিজের নায়েব কইলেন, তাদেরকে শহীদ করা, ওলামাদের শহীদ করার জন্য তো মাথায় মারছিল, মাথায় কি বাসায় রাখার জন্য মারছিল না মেরে ফেলার জন্য মারছিল? কিন্তু অ্যাটাম্প টু মার্ডার আল্লাহ বাঁচাইছে তার কুদরত দ্বারা, এটা অন্য জিনিস, তারা তো মেরে ফেলার জন্য মারছে। এদের দিলের মধ্যে কি পরিমাণ বিদ্বেষ ওলামাদের প্রতি, আর এত বদনাম করে আর এত কিবাদ গায়। অথচ কিতাবে লিখছে যারা ওলামাদের প্রতি বিদ্বেষ থাকবে এটা নবীদের সাথে বিদ্বেষ হবে, যে কেউ ওলামাদের সাথে বিদ্বেষ থাকবে এই বিদ্বেষটা কার সাথে হবে? এই আদাওয়াত দুশ্মনী কার সাথে হবে? নবীর সাথে হবে। আর নবীর সাথে যে বিদ্বেষ থাকবে তার ইমান নষ্ট হয়ে যাবে, তার বিবাহ নষ্ট হয়ে যাবে, এই আতাতিদের ইমানও নষ্ট হয়ে গেছে, বিবাহ নষ্ট হয়ে গেছে, বিবির সাথে জেনা হইতেছে, ছেলে পেলে হারামজাদা হইতেছে। ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখে, এই লাভ হয়েছে, ইমানও শেষ বিবাহ শেষ। খবরদার, কেউ এই নতুন ফেরকার মধ্যে সামিল হবেন না, কেউ এই নতুন ফেরকার মধ্যে সামিল হবেন না। রাজি আছেন তো? আর যারা সামিল হয়েছে ওদের জন্য দোয়া করেন, আল্লাহ ওদেরকে হেদায়াত দাও। একটা লোক দোজখে গেলে আমার লাভ কি? একটা মানুষ দোজখে গেলে আমাদের লাভ কি? বেসতে গেলে আমাদের লাভ, আমাদের নেকি বাড়বে। এই জন্য তাদের জন্য দোয়া করেন। তারা অসুস্থ, তাদের কল্প অসুস্থ হয়ে গেছে, দোয়া করেন। ওরা বলে যে ওলামারা সাহাদ সাহেবের গীবাদ গায়। এই যে আমি এত সাহাদ সাহেবের বিরুদ্ধে বললাম, দেখি গীবাদ গাওয়া হল। আমি একটা মশলা কই শরিয়াতের, তাহলে কথাটা বুঝবেন। শরিয়াতে একটা মশলা বলতেছি, আপনারা জানেন আমি তো মুক্তি। আমি লালবাগ মাদ্রাসায় যখন ছিলাম তখন আমি ফতোয়া দিতাম, আপনারা লালবাগ যেতেন ফতোয়া আনতে। 1988 আমরা লালবাগ ছেড়ে মোহাম্মদপুর আসলাম। 1986 মশলাটা এই, কেউ যদি কোরআন হাদিসের ব্যাখ্যায় ভুল করে, খুব খেয়াল করে শোনেন, কেউ যদি কোরআন হাদিসের ব্যাখ্যায় ভুল করে, প্রথমে তাকে বলা হবে, ভাই তোমার এই ব্যাখ্যা ঠিক হয় নাই, তুমি পাল্টা বক্তব্য দাও, আমি এই যে পয়েন্টটা দিছিলাম তা ভুল, সঠিক এই, পাল্টা বক্তব্য দাও, তাকে বলা হবে। যদি সে পাল্টা বক্তব্য দেয়, নিজের ভুল স্বীকার করে, তো শেষ, কোন ঝামেলা নেই। সেই ভুল করছিল, সে ঠিক করে দিছে, তো কোনো সমস্যা নেই তো, ঠিক না? কিন্তু তাকে পাল্টা বক্তব্য দেওয়ার পরও সে পাল্টা বক্তব্য দিল না, ভুল স্বীকার করল না, কিতাবে লেখা আছে, তখন সমস্ত ওলামাদের দায়িত্ব হয়ে যায় মুসলমানদের ইমান রক্ষা করার জন্য তার ওই ভুলগুলো জনগণকে জানাই দেওয়া। এই হল ফতোয়া। উনি কি ভুলেতে রুজু করছে? দারুল উলুম দেওবান উনিকে ভুলের থেকে রুজু করতে কইছে, তুই পাল্টা বিবৃতি দাও, আমার এই বয়ানগুলো ভুল হয়ে গেছে। আজ পর্যন্ত দেওবান যে বসে, এটা তো বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোন খবর আমাদের কাছে আসে নাই, যিনি ভুলগুলো স্বীকার করে পাল্টা বিবৃতি দিছে, আজ পর্যন্ত ভুল স্বীকার করেন নাই। তাহলে এখন মুসলমানদের দিন ইমান রক্ষা করার জন্য, কারণ উনি যে কথাগুলো বলতেছে, নবীদের ভুল ধরতেছে, হেদায়াত আল্লাহর হাতে না বলতেছে, কোরআন অর্থ বুঝে তেলাওয়াত না করলে গোনা হবে, এসব কথা বলতেছে, এই ভুলগুলো যদি ধরাই না দেওয়া হয়, তাহলে উম্মত গোমরা হবে না? হবে না? উম্মতের ইমান শিক্ষা দেওয়া ওলামাদের দায়িত্ব, এবং কোন দিক দিয়ে ইমানের উপরে হামলা হলে মুসলমানদের ইমান রক্ষা করা, এটাও ওলামাদের দায়িত্ব। ইমান শিক্ষা দেওয়া দায়িত্ব, ইমান রক্ষা করাও দায়িত্ব। যেহেতু উনি পাল্টা পায়ে দিচ্ছেন না, বাংলাদেশ থেকে 5 জন আলেম গেছিল, তারাও অনুরোধ করছিল, আপনি ভুলগুলো করেন, ভুলগুলো থেকে ফিরে আসেন, অন্য পাল্টা বক্তব্য দেন। উনি উত্তর দিছিল, কার লেঙ্গে, কার লেঙ্গে, এর বাংলা অর্থ, আমি ভবিষ্যৎ জামানায় কোন এক সময় আমি এই ভুলগুলো থেকে রুজু করব, ভবিষ্যতে। কারণ ভবিষ্যতে কবে? এই 1-2 বছরের মধ্যে তো করে নাই, আর কবে আল্লাহ জানে। এদিন পাবলিক তো সব গুমরা হয়ে যাচ্ছে, এতে তার তেরা গুমরা হয়েছে না? ইমানও নষ্ট করছে, বিবাহ নষ্ট করছে ওনার কারণে। এখন মুসলমানদের ইমান রক্ষা করার জন্য ওলামাদের বলা এটা ইমানের দায়িত্ব হয়ে গেছে না? ওলামারা যদি অজাহাতি জোর না করত, জায়গায় জায়গায় অজাহাতি জোর না করত, মোহাম্মদপুরে শুরু হয়েছে অজাহাতি জোর, আরো কত জায়গায় হয়েছে, তাহলে আপনারা ওই দলে চলে যেতেন। অজাহাতি জোর করার দরুন আল্লাহ তালা হাজার হাজার লোকরে হেফাজত করছে, তারা ওই আতাতিদের দলে যায় নাই। আতাতি হাতাহাতি ওলামাদের সাথে হাতাহাতি করে, এই দলে আপনারা যান নাই ওলামাদের অজাহাতি জোরের কারণে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করছে। ওলামাদের শুক্রিয়া আদায় করেন, আল্লাহ তাদেরকে আরো দীর্ঘজীবী করুক, আমিন। আমি তো দেখতেছি যারা বলে আমরা নিজামুদ্দিনের ইতাহাত করি, সাদ সাহেবের ইতাহাত করি, কই ইতাহাত করে? এটা মিথ্যা কথা, মৌখিক দাবি। তারা যে ওলামাদের মাথায় আঘাত করল, এটা কি সাদ সাহেব তাদের কইছিল? হ্যাঁ, তাহলে কেমনে ইতাহাত করলো? সাদ সাহেব যে মাথা ভাঙতে না বলে থাকে আর তারা মাথা ভাঙিয়ে থাকে, তাদের কি ইতাহাত হয়েছে? ইতাহাত হয়নি। আচ্ছা, এই ইতাহাতটা কি কোরআন শরীফ পড়ে? কেউ কেউ তো পড়ে, অনেকে হয়তো পারে না, কেউ কেউ তো পড়ে, পড়ে কিনা? আর কথা বল না কেন, পড়ে কিনা? অর্থ বোঝায়? তাহলে ইতাহাত করলো কই সাদ সাহেবের? সাদ সাহেব কইছে অর্থ বুঝে না পড়লে গোনা হবে, কিন্তু অর্থ না বুঝিয়ে পড়তেছে, তো ওনার ইতাহাত করলো কিভাবে? মিথ্যা দাবি। তারপরে সাদ সাহেব কইছে তোবার তিনটা শর্ত সবাই বয়ান করে, আর একটা শর্ত কেউ বয়ান করে না, এটা আমি বয়ান করি। উনি বলতেছে কি? আল্লাহ রাস্তায় বের হওয়া, খুরুজ। সব ওলামারা তিনটা শর্ত বয়ান করে, তুই গোনা ছেড়ে দাও, অন্তরে অন্তরে লজ্জিত হও, ভবিষ্যতে না করার ইচ্ছা করো, নিয়ত করো। কয়টা হলো? তো উনি বলতেছে এই তিনটা তো সবাই বলে, আর একটা কেউ বলে না, কিন্তু সেটা বলা জরুরি। কোনটা? আল্লাহ রাস্তায় বের হইতে হবে, তা না হলে তওবা কবুল হবে না। তাহলে এই আতাতিরা যে কয়েকদিন আগে ইস্তেমা করল, এখানতে তারা সবাই বের হয়ে গেছে আল্লাহ রাস্তায়, না কেউ কেউ বাড়ি ফিরে এসে? হ্যাঁ, তাহলে এদের তওবা কবুল হয় না। আল্লাহ রাস্তায় বের না হলে তওবা কবুল হবে না, ফেরত তো আল্লাহ রাস্তায় বের হয় নাই। আমাদের আপনার মহল্লাটা কি বাচ্চু না কে আছে, হের আমি দেখছি কাটি নিয়ে আসতেছে। সেদিন মোনাজাত হলো, মোনাজাত করার সময় তো গার্মেন্টস থেকে 500 টাকা আগুন দিয়ে মহিলাদের নিয়ে আসছে। টঙ্গীর ইস্তেমার আখেরি মোনাজাত করার জন্য গার্মেন্টস থেকে মহিলা ভাড়া করার কোনদিন দরকার পড়ছে?
না,
এগুলো বিভিন্ন ফেসবুকে দেখেন, ওই ছবি দিয়ে দিচ্ছে, হাজারে হাজারে মহিলা নিয়ে আসছে, লোক বেশি দেখানোর জন্য হাজার হাজার গার্মেন্টস এর মহিলা নিয়ে আসছে। আর আমি সপ্তাহখানে আগে টঙ্গি একটা মাদ্রাসা বয়ান করতে গেছিলাম, সেখানে 5-7 জন তবলিগওয়ালা আমাকে সাক্ষী দিল যে আমরা স্বচক্ষে দেখছি যে গার্মেন্টস এর মহিলারা দলে দলে ইস্তেমায় যাইতেছে এবং তারা বসছে, আমরা স্বচক্ষে দেখছি। 5-7 জন আমাকে সাক্ষী দিচ্ছে, তাদেরকে মিথ্যা? আর ফেসবুকে তো ছবি দিয়ে দিচ্ছে। এটা কোন তবলিগ হলো? এটা যে আখেরে মোনাজাত করার জন্য গার্মেন্টস বন্ধ করে 500 টাকা করে 1,000 টাকা দিয়ে গার্মেন্টস এর মহিলাদেরকে আনা হয়েছে লোক বেশি দেখানোর জন্য, এটা কোন তবলিগ হলো? তখন তবলিগ হয় গুমরাহ। আল্লাহ তাআলা এই গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমার বলার উদ্দেশ্য, বর্তমান জামানায় এটা সবচেয়ে বড় ফিতনা, বর্তমান জমানায় এই ফেতনা থেকে মুসলমানদেরকে রক্ষা করতে হবে। আমি যে হাদিসটা পড়ছিলাম ওই হাদিসে ওলামাদের দায়িত্ব বলা হয়েছে তিনটা দায়িত্ব, দিনের মধ্যে যারা বাড়াবাড়ি করে ওইটাকে ওলামায়ে কেরাম বাতিল করে দেয়, একটা দায়িত্ব। দুই নম্বর ইনতিহাল আল মুবতিলিন, ইসলামের নামে যত কাফের দল আছে তাদেরকে বাতিল করে দেয়। তিন নম্বর তাআবিল আল জাহিলিন, মূর্খ লোকদের তাফসিরকে বাতিল করে দেয়। মূর্খ লোক সে তাফসির জানে না, এই বিভিন্ন মসজিদ দেখবেন প্যান্ট শার্ট পরা লোক তাফিমুল কোরআন নিয়ে দাঁড়াই গেছে, কি চাই? আমি তাফসির করব, আর তুই কোরআন পড়তে জানো? তুমি শহীদ তেলাওয়াত করতে জানো? তুই তাফসির করতে দাঁড়াই গেছ প্যান্ট পরে, টাকুন নিচে প্যান্ট পরে তাফসির করতে দাঁড়াই গেছ? এটা হলো জাহেলদের তাফসির। তাহলে ওলামাদের কটা দায়িত্ব দেওয়া হলো, যারা বাড়াবাড়ি করে তাদেরকেও প্রতিহত করে, যারা ইসলামের নামে কাফের হয়ে গেছে তাদেরকেও প্রতিহত করে, আর জাহেলরা যে তাফসির করে এটাকে প্রতিহত করে। কটা দায়িত্ব? তিনটা। তো ইসলামের নামে বাড়াবাড়ি করে এর মধ্যে আগে ছিল দুই দল, একটা হলো রিজবি, একটা দলের নাম কি? রিজবি গ্রুপ, যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করে, এই যে কাদরিয়া তৈয়বে যারা আছে না, এই গ্রুপটা কাদরিয়া তৈয়বে শোনেন নাই? এটা বেদাতের মারকাজ, বেদাতের মারকাজ। সারাদিন ওদের কাজ হল মাওলানা আশরাফ আলী কাফের, মাওলানা রশিদ আহমদ কাফের, মাওলানা কাসেম নানোতুবি কাফের, এই ওদের কাজ কাদরিয়া তৈয়বে। কিসের তৈবিয়া? কিন্তু খবিসিয়া হয়ে গেল, কাদরিয়ায় খবিসিয়া। এরা নামাজ নেই, কালাম নেই, বারোই রবিউল আউয়াল বিরাট মিছিল বের করে। নবীজির জন্মদিন হল আট রবিউল আউয়াল সোমবার, জন্মদিন কবে? আট রবিউল আউয়াল। আর মৃত্যুর দিন হল পয়লা রবিউল আউয়াল সোমবার, বারো না কিন্তু, ভালো করে শুনে রাখেন, জন্মের তারিখ আট রবিউল আউয়াল সোমবার, মৃত্যুর তারিখ পয়লা রবিউল আউয়াল সোমবার। এই ব্যাপারে যা দলিল দরকার পড়ে আমার লেখা ইশাআতুস সুন্নাহ কিতাব থেকে দলিল দেখে নেবেন, আমি অনেকগুলো হাদিসের রেফারেন্স দিয়ে এই কথাটা প্রমাণ করছি। বারোই রবিউল আউয়াল কিছু ঘটে নাই, এই বেদাতিরা রেজবি গ্রুপ তারা ওই দিন মিছিল বের করে। ওই দিন যদি জুমা হয় জুমাও পড়ে না, ওদের হেডকোয়ার্টার যেখানে ওর পাশে আমার মসজিদ, জুমার মসজিদ, আমি সচক্ষে দেখছি ওরা জুমার নামাজ বাদ দিয়ে ওই মিছিল বের করে। এরা দিনের নামে বাড়াবাড়ি করে, এরা বলে রসুল্লাহ গায়েব জানে, রসুল্লাহ সব জায়গায় হাজির নাজির, রসুল্লাহ নূরের তৈরি, সব কিন্তু কুফরি কথা, সব কি? এরা ছিল এই হাদিসের মধ্যে দাখেল, দিনের নামে বাড়াবাড়ি। আর একটা গ্রুপ ছিল দাখেল, তাদেরকে বলা হয় আহলুল হাদিস, তাদেরকে কি বলা হয়? ওরাও বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি করে? তারা বলে তিন তালাকে নাকি এক তালাক পড়ে, তিন তালাকে এক তালাক। তা আমি বংশাল ওয়াজ করতে গেছিলাম, তো ওখানে বলে আসছি যে আপনারা বংশালে যারা আহলুল হাদিস আছে ওদের হোটেলে তিন প্লেট বিরিয়ানি খায় এক প্লেটের দাম দিবেন। যদি ম্যানেজার বলে ভাই এক প্লেটের দাম দিলেন কেন, তো বলবো তিন তালাকে যদি এক তালাক হয় তাহলে তিন প্লেটে এক প্লেট হয়। আমি বলে আসছি এরা দিনের নামে বাড়াবাড়ি করে, এবং এরা বলে যে নবীদের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে কায়েম ছিল না, বলেন না,
এবং এরা বলে যারা মাজহাব মানে আবু হানিফাকে মানে তাদের ইমান নষ্ট হয়ে যায়। অত সারা দুনিয়ার মুসলমানরা মাজহাব মানে, সারা দুনিয়ার মুসলমানরা কি করে লোহিত সাগর তীরের না জিদ্দার তীরে, যেটা জিদ্দার তীরে লোহিত সাগরের পশ্চিম পাড় যত দেশ আছে আলজেরিয়া নাইজেরিয়া তিউনিসিয়া মৌরিতানিয়া মরক্কো এরা মালিকি মাজহাব। আর আরব ভূখণ্ডটা ওখানে যারা অধিবাসী অরিজিনাল তারা হাম্বলি মাজহাব। আর এশিয়া মহাদেশে 60-70টা দেশ আছে এশিয়া মহাদেশে, এরা সব হানাফি মাজহাব। আর পূর্ব দিক চলে যান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওরা হল সাফি মাজহাব। তাহলে পুরা দুনিয়া কোন না কোন মাজহাব মানে কিনা, মানে কিনা? আমি তো দেখাইলাম একদম পশ্চিমে মালিকি, এরা আরব ভূখণ্ড হাম্বলি, এশিয়া হানাফি, মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাফি, সারা দুনিয়ার মুসলমানরা মাজহাব মানে। আর এই কয়েকটা বংশালের কয়েকটা আলুল হাদিস তারা করতেছে মাজহাব মানলে মানুষ বেঈমান হয়ে যায়, এরা ওই হাদিসের মধ্যে ছিল যারা দিনের মধ্যে বাড়াবাড়ি করে। আর আমরা মাজহাব মানে দিন মানার জন্য ইমাম আবু হানিফাকে মানে কি জন্য, ওনাকে কি নবী মানি? কোরআন হাদিসে কিছু জটিল বিষয় আছে যেটা আমরা হল করতে সক্ষম না, সেগুলো নিজেরা ব্যাখ্যা না করে আবু হানিফাকে ব্যাখ্যা দিয়ে গেছে সেটা মানি। উনি 17 জন সাহাবায়ে কেরামকে পাইছিলেন, তাদের থেকে উনি ব্যাখ্যা জানিয়ে রাখছেন। আবু হানিফা রহমাতুল্লাহ 17 জন সাহাবায়ে কেরামকে পাইছিলেন, তাদের থেকে উনি ব্যাখ্যা জানিয়ে রাখছেন, ওইটা আমরা মানি। তাহলে কি ওনাকে মানা হল? কোরআন মানার জন্যই ওনাকে মানি, তাহলে ইমান নষ্ট হবে কেন? ওরা এই হাদিসের মধ্যে ছিল আলুল হাদিসরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে। আর এখন এই গ্রুপে কারা আসছে? এই ইতাতিরা আসছে, এরাও বাড়াবাড়ি করতেছে। ওলামা বিদ্বেষী, ওলামাদের কোনো দরকার নেই, এটা বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না। মাদ্রাসায় পড়া যারা পড়াইবে বেতন নিবে তারা বেশাদের পরে বেসতে যাবে না, এটা বাড়াবাড়ি না। কোন পীরের কাছে যাওয়ার দরকার নেই, তবলিগ যথেষ্ট, এটা বাড়াবাড়ি না। এখানে 3 নম্বর গ্রুপ আসছে কারা? এতাতিরা। আগে ছিল রিজবি আহলুল হাদিস, এখন বাড়লো কোনটা? এতাতিরা বাড়ছে, বুঝছেন? কিসের এতাত করে? এতাতি না ওরা বেদাতি, ওরা এতাতি না ওরা হলো বেদাতি। যাই হোক, ওই হাদিসের 2 নম্বর হলো ইসলামের নামে যারা কাফের হয়ে গেছে ওলামারা তাদেরকে প্রতিহত করে। এখানে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? শিয়া কাদিয়ানি, শিয়া এবং কাদিয়ানি, এরা নিজের জন্য মুসলিম শব্দ ব্যবহার করে কিন্তু মূলত কি? কাদিয়ানিরা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, তারা পাকিস্তানের কাদিয়ান শহরে একজন নাকি নবী পয়দা হয়েছিল, তাকে ব্রিটিশ গভর্নমেন্ট নবুয়ত দিছিল। ব্রিটিশ হলো কাফের, তারা নবী বানায় কেমনে? তারা নবী বানে। আমাদের নবী শেষ নবী, তারপরে কাউকে নবী মানলে তার ইমান থাকে? এই কাদিয়ানেরা কাফের। তারা কয়েকদিন আগে এই তবলিগে একটু গ্রুপিং দেখে তাকে সাহস বেড়ে গেছে, এতদিন সাহস করে নাই। তারা পঞ্চগড়ে বিরাট ইজতেমা করতে গেছিল, বিরাট ইজতেমা কাদিয়ানিরা। পরে আহমদ শফি সাহেব হুমকি দিছে সরকারকে, ওদের ইজতেমা বন্ধ করো, আর না হলে আমি চিটাগাং থেকে লং মার্চ করে পঞ্চগড় যেয়ে ওদের ইজতেমা বাতিল করে দিব। ওনার হুমকির পরে সরকার তাড়াতাড়ি বন্ধ করে দিছে, সরকার বন্ধ করে দিছে। এরা কিন্তু কাফের, যতই বলে আহমদিয়া মুসলিম জামাত, আসলে কি? কাফের জামাত। বক্সিবাজার এদের হেড অফিস আছে আলিয়া মাদ্রাসার পাশে, ওনার কলেমা লিখে রাখছে, মুসলমানদের দোকান দেওয়ার জন্য কলেমা লিখে রাখছে, কলেমা তৈবা। এরা ইসলামের নামে কাফের হয়ে গেছে। আর কারা? শিয়া। আমাদের দেশে শিয়া আছে। মুহররমের মিছিল বের করে কারা? দশই মুহররম কারা মিছিল করে? শিয়ারা। এই শিয়া মূল হলো ইরানে। এই যত আয়াতুল্লাহ শোনেন না, আয়াতুল্লাহ সব শিয়া কাফের। ইরানে কোন ইসলামী বিপ্লব হয় নাই, শিয়া বিপ্লব হয়েছে। এরা কাফের। কেন কাফের? এরা বলতেছে এখন যে কোরআন শরীফ পাওয়া যায় এটা অরিজিনাল না। অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকতে হবে, আর এই কোরআন শরীফে 6,236টা আয়াত। 6,666 এই কথাটা ভুল। সঠিক কি? 6,236টা আয়াত। তো শিয়ারা বলতেছে এটা গলত কোরআন, তো উসমানের লেখা কোরআন, উসমান গনির লেখা। তো অরিজিনাল কোনটা? অরিজিনালটা আমাদের 12তম ইমামের কাছে আছে। তো 12তম ইমাম কোথায়? তো উনি মেঘের মধ্যে আছে, উনি কিয়ামতের আগে নাজেল হবে, তখন অরিজিনাল কোরআন শরীফ নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে ওয়াদা করলেন যে এই কোরআন আমি মাওলা নাজেল করছি, আমি এটা হেফাজত করবো। কারো কাছে তো অরিজিনাল কোরআন শরীফ না থাকে, শিয়াদের কথা অনুযায়ী তাহলে আল্লাহ কি হেফাজত করলেন? শিয়াদের কথা মানলে কারো কাছে অরিজিনাল কোরআন শরীফ নেই, সব নাকি উসমান গনির লেখা কোরআন শরীফ। অথচ সাহাবা কেরামের মধ্যে হাজার হাজার হাফেজ ছিল না? উনি একটা কোরআন শরীফ লিখলে ওটা মার্কেটে চলতো? সাহাবা কেরাম যারা হাফেজ ছিল তারা মানত? তশ্বিন কালো মানত না। তো শিয়ারা আমাদের এই কোরআনকে মানে না, এবং তাদের 12 ইমাম সম্পর্কে বলে তাদের 12 ইমামের এত মর্তবা, কোন নবী রসুল ওই 12 ইমামের ধারে কাছেও যেতে পারবে না। কি করে নবী রসুল উপরে কোন মানুষ আছে নাকি? অথচ তারা বলতেছে খমিনী নিজে লিখছে এই কথা, আইন্না লি আইম্মাতিনা মাকামুন লা ইয়াকরুবুহু মালাকুম মুকাররামুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। কোন নবী রসুল কোন ফেরেশতা আমাদের ইমামের ধারে কাছে যেতে পারবে না। কুফরি কথা। এইসব কুফরি কথা ধরুন শিয়ারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাদের একটা পত্রিকা বের করে আমাদের দেশে, ওই পত্রিকার নাম হলো নিউজ লেটার, শিয়াদের পত্রিকা। শিয়াদের পত্রিকা খবরদার, এই পত্রিকা কেউ পড়বেন না, বেইমান হয়ে যাবে। তাহলে দুই নম্বরে যে বলা হয়েছে ইসলামের নামে যারা কাফের হয়ে গেছে ওলামারা তাদেরকে প্রতিহত করে, সমাজের সামনে শনাক্ত করে, সমাজের সামনে তাদেরকে ধরাই দেয় এরা কাফের, এদের সাথে যাবেন না। ওলামারাটা করতেছে না? কাদিয়ানি শিয়া সম্পর্কে জনগণকে সতর্ক করতেছে না? আমি আপনাদেরকে সতর্ক করলাম না? ওখানে শেষ কথা হলো তাবিল আল জাহেলিন, যার তাফসির করার অধিকার নেই এমন ব্যক্তির তাফসিরকে প্রতিহত করবে। তো মওদুদ সাহেব যে তাফহিমুল কোরআন লিখছে, উনি আলিয়া মাদ্রাসার 16 ক্লাস আর 6 ক্লাস পড়ছে। মওদুদ সাহেব আলিয়া মাদ্রাসার 16 ক্লাস আর 6 ক্লাস পড়ছে। তারপরে ওনার আব্বা মারা গেছে, খুব গরিব ছিল, উনি আর পড়তে পারে নাই, জমিয়াত পত্রিকায় চাকরি দিচ্ছে। জমিয়াত পত্রিকায় বড় বড় আলেমরা তফসির করতে সাহস করে না, আর উনি আলিয়া মানে খালিয়া কিচ্ছু নেই এখানে, এই মাদ্রাসা 6 ক্লাস পড়ে একটা তফসির লিখছে। এর নাম কি? তাফহিমুল কোরআন। এটা নিয়ে প্যাসাদ পড়া লোকেরা দাঁড়ায় দেয়। যত ইসলামী ব্যাংক হাসপাতাল আছে না, প্রত্যেক রুমে রুমে কিন্তু এই তফসির রাখা আছে। ইসলামী ব্যাংক হাসপাতাল যত আছে রুমে রুমে এই মওদুদের তফসির রাখা আছে। এটা জাহেলদের তফসির। তফসির করার জন্য চারো মাজহাবে শর্ত লাগাইছে, 15টা বিষয়ের উপরে এলেম থাকতে হবে। কটা সাবজেক্ট? 15টা। তবলিগে যে ফাজায়েলে কোরআন পড়া হয় ওইখানেও কিন্তু কথাগুলো আছে। ওইখানেও কুতবুল আলম জাকারিয়া রহমতুল্লাহ লিখছে তফসির করতে গেলে 15টা বিষয় জানা থাকতে হবে, মওদুদ তো একটাও জানা নেই। হেবরার তফসির করছে, আবার তারা বলে আপনারা লিখতে পারবেন এরকম তফসির? না আমরা পারবো না, কেমন তা কেউ পারবে না, কেন লোক না জানে লিখছে, আর কেউ তো না জানে লিখবে না। ধরেন আপনারা ডাক্তার না, আপনারা অনুমান করে একটা ডাক্তারি বই লিখলেন, নিজে অনুমান করে কি লিখলেন, ডাক্তারি বই লিখলেন, মোটা বই লিখলেন, আজীব গরিব কিতাব হবে না, ডাক্তাররা পড়ে হাসাহাসি করবে না? আজীব ও গরিব কিতাব হবে, সেই কিতাব কেউ লিখতে পারবেন, কেননা মূর্খ লোক লিখছে এটা। তো তাফিমুল কোরআন আর কেউ লিখতে পারবে না, কেন তো মূর্খ লোকে লিখছে। আজ যারা লিখছে তারা জানে বুঝে লিখছে, তারা সহি কথা লিখছে। এই মওদুদ সাহেবের তফসিরকে প্রতিহত করতে হবে, জাকির নায়কের তফসিরকে প্রতিহত করতে হবে। জাকির নায়ক কি আলেম নাকি? সে তো অ্যালোপ্যাথিক ডাক্তার, সে প্যারাসিটামল লিখবে, সে তফসির করবে কেন? সে তফসির জানে? তারে জিজ্ঞেস করা হয়েছে যে বেহেশতের মধ্যে হ্যাঁ পুরুষটা হুর পাবে, পুরুষটা কি পাবে? হুর পাবে, তাহলে মহিলারা কি পাবে? তো জাকির নায়ক জবাব দিছে যে হুর দুই প্রকার, একরকম হুর হল পুরুষ, এই শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গ, কিন্তু অত গ্রামার জানা নেই, এই জন্য এই জবাবটা দিছে যে হুর দুই প্রকার, এক প্রকার হুর হল পুরুষ, এইগুলো মহিলারা পাবে, আর এক প্রকার হুর হল মহিলা, ওইগুলো বেটারা পাবে। তাহলে জান্নাতে এক এক মহিলার কত স্বামী হবে? মহিলারা যদি পুরুষ হুর পায়, আর আমরা তো তাদের স্বামী থাকবো ইনশাআল্লাহ। জান্নাতে আমরা যারা আছি মুসলমান মমিন, আমরা তো আমাদের বিবিদের স্বামী থাকবো, আর অনেকগুলো পুরুষ হুরও তারা পাবে। তাকে একই মহিলার স্বামী কয়জন হলো খবর আছে? আর হুর কোনদিন পুরুষ হয় নাকি? এতে স্ত্রীলিঙ্গ। একটা শব্দ আমি উদাহরণ দেই, একটা শব্দ, শব্দটা হলো গর্ভবতী। শব্দটা কি? এটা কেমন তা কোন পুরুষের সাথে খাটানো যাবে যে অমুক পুরুষ গর্ভবতী হয়েছে? এই শব্দ কোনদিন পুরুষের সাথে খাটবে না, হুর শব্দ কোনদিনও পুরুষের সাথে খাটবে না, তালাক কোনদিন পুরুষের সাথে খাটবে না। আজকাল অনেক মহিলা স্বামীকে তালাক দেয়, এতে কিন্তু কোন তালাক পড়বে না, তালাক পুরুষের সাথে কোনদিন ফিট হয় না। এটা স্বামী দিবে কাকে? স্ত্রীকে। স্ত্রী টেড়া হয়, নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর কথা মানে না, খবিশ মহিলা রাখে কি করবে? এর পেটে তো সব শয়তান হবে, এরা তালাক দিয়ে দিবে। তালাকটা কোথায় প্রয়োগ হয়? মহিলার উপরে। তা কেমন তা পুরুষের উপরে প্রয়োগ হবে না, এই জন্য কোন মহিলা স্বামীকে তালাক দিল তালাক পড়বে না, ওই তালাক বাতিল হয়ে যাবে। ফতোয়া শুনে রাখেন, আজকাল অনেক মহিলা এটা করতেছে এবং কোর্টে গ্রহণযোগ্য, ওই কাজীদেরও খবর নেই, কোর্টের যারা বিচারক তারাও জানে না যে স্বামীকে তালাক দিলে হয় না, ওই বিচারকরাও জানে না। তারা ফয়সালা করে দিচ্ছে হ্যাঁ তালাক হয়ে গেছে, ওরাও ফয়সালা করে দিচ্ছে। কিন্তু আমি মুফতি সাহেব ফতোয়া দিলাম স্ত্রী স্বামীকে তালাক দিলে বেকার, কোন তালাক পড়বে না। হ্যাঁ এইভাবে বলতে হবে যে আমার স্বামী 18 নম্বর কলমে শর্ত সাপেক্ষে আমাকে যে পাওয়ার দিছে, সেই পাওয়ার বলে আমি নিজের নফসের উপরে তালাক গ্রহণ করিলাম। আমার স্বামী যে আমাকে তালাক গ্রহণ করার পাওয়ার দিছে, সেই পাওয়ার বলে আমি নিজের উপরে তালাক গ্রহণ করিলাম। এইভাবে কইলে কি হবে? তালাক হবে। আর স্বামীকে তালাক দিলাম তা বেকার। তো জাকির নায়ক কইতেছে হুর দুই প্রকার, এরা কে কইছে তফসির করতে, কে কইছে ফতোয়া দিতে, যে আরবি গ্রামারে কিছুই জানে না। মারাত্মক কথা, এক খ্রিস্টান এক জায়গায় ভুল ধরছে যে তোমাদের কোরআনে এই জায়গাটা তো মেলে না, গ্রামারের দিক দিয়ে তো মেলে না, একটা জায়গায় আরটা খ্রিস্টান। তখন জাকির নায়ক কইছে হ্যাঁ কয়েকটা জায়গায় গ্রামারগত ভুল আছে কোরআনে, কয়েকটা জায়গায় নাকি কোরআনে গ্রামারগত ভুল আছে। আরে তুই বেটা গ্রামারে কি জানিস, তুই এটা আলেমরে জিজ্ঞেস কর। 1400 বছর পর্যন্ত কেউ কোরআনে গ্রামারগত কোন ভুল পায় নাই, একটা খ্রিস্টান পণ্ডিত কইল আর জাকির নায়ক স্বীকার করলো হ্যাঁ কয়েকটা জায়গায় একটু ভুল আছে, বলে নাউজুবিল্লাহ। কাজে ওলামাদের 3 নম্বর দায়িত্ব এই জাহেলদের তফসিরকে প্রতিহত করা। আলহামদুলিল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম 5টা জিনিসের নাম মৌলিক দিন তাও শিক্ষা দিচ্ছে, এবং এই যে 5 তরিকায় বাতিল ফিরকা আছে 5টা দেখালাম না, পয়লা বাক্যের মধ্যে 3টা, পরের বাক্যের মধ্যে শিয়া কাদিয়ানি 2টা, আর তার পরটার মধ্যে মওদুদি জাকির নায়ক 2টা, 3 2 2 কত হলো, হ্যাঁ 3 আর 2 5 আর 2 7 7টা বাতিল ফেরকা সম্পর্কে নবীজি ইঙ্গিত করছেন। তো ওলামায়ে কেরাম এই 7টা বাতিল ফেরকা সম্পর্কে জনগণকে সতর্ক করতেছে কিনা বলেন, তাদের থেকে জনগণের ঈমান রক্ষা করতেছে কিনা। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে আরো সুন্দর করে ঈমান শিক্ষা দেওয়ার, ঈমান রক্ষা করার, এবং এই মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার নায়েব রসুল তৈরি করার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে আল্লাহ আজীবন এই মাদ্রাসার খেদমত করার, আর্থিক খেদমত করার, এই মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত মায় মুরুব্বের একরাম আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা মারহুম হয়ে গেছে, আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ আমাদেরকে ইমানি জিন্দেগি দান কর, সুন্নতি জিন্দেগি দান কর, দাওয়াতি জিন্দেগি দান কর, ওলামাদের সাথে মহাব্বতের জিন্দেগি দান কর, মাদ্রাসার সাথে জুড়ে থাকার জিন্দেগি দান কর, হাফেজ আলেমের বাপ হওয়ার জিন্দেগি দান কর। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান কর, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে বরকতলা মাল নসিব কর, হে আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মকসুদ গুলো পূরণ করে দাও। আল্লাহ যে যে নিয়েতে হাত উঠাইছে আল্লাহ তুমি সকলের অন্তরের খবর জানো, সকলের নিয়তকে পুরা করে দাও। এ আল্লাহ, যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, দাম্পত্য কলহ আছে, সব পেরেশানি মাওলা দূর করে দাও, সব পেরেশানি দূর করে দাও। আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদেরকে আমাদের ফরমাবরদার বানায় দাও, আমাদের আনুগত্যশীল বানায় দাও, আমাদের সাথে সদ্ব্যবহারকারী বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, যে মাদ্রাসার ওসিলায় আমরা ছেলেপেলেকে আলেম হাফেজ বানাইতেছি, ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি, দিনের কথা শুনতেছি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, দিগার কওমি মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম ও দায়েম রাখো, এখানে অসংখ্য হাফেজ আলেম তুমি তৈরি করে দাও, যারা শুধু বাংলাদেশে না পৃথিবীর আনাসে কানাসে দিনের দাওয়াত পৌঁছাই দিবে। আল্লাহ এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানায় দাও, সুন্নতের মার্কাজ বানায় দাও। এ আল্লাহ, এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ তোমার দিনদার বান্দাদেরকে হালাল টাকা নিয়ে এই মাদ্রাসার খেদমতে আগায় আসার তৌফিক দান করো। আমরা প্রতি মাসে কিছু কিছু এই মাদ্রাসায়, এটা আল্লাহ তোমার ব্যাংক, এই তোমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমাদের অ্যাকাউন্টে কিছু কিছু জমা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক, এই মাদ্রাসা যারা দান খয়রাত করে সকলকে কবুল করে নাও। যারা এই জলসার ইন্তজাম করেছে এর জন্য আর্থিক শারীরিক সহযোগিতা করছে সকলকে কবুল করে দাও। আল্লাহ তাদেরকে আরো বেশি দিনের খেদমত করার তৌফিক দান করো। এ আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন ওলামা একরামের বয়ান শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার, হেদায়াতের উপরে টিকে থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, জানি না কখন তোমার পক্ষ থেকে ডাক আসবে। আল্লাহ যখনই তুমি ডাক দাও আমাদের সবাইকে মাওলা, যখনই তুমি ডাক দাও কালেমার সাথে ইমানের সাথে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.